সুপ্রিয় শ্রোতা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত কলিং শো আলাপনে। আজ আমরা আলাপনে দুজন বিশিষ্ট অতিথিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। সৌভাগ্যক্রমে তাঁরা স্টুডিওতে এসেছেন সরাসরি। আপনারা সবাই তাঁদের সঙ্গে পরিচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ এবং আছেন আমিনা মহসিন। আপনাদের দুজনকেই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের আনিস আহমেদ, আপনারা যার কণ্ঠের সঙ্গে পরিচিত আনিস আহমেদ আছেন, যিনি একটি বিশেষ কারণে আনিস আহমেদ আমাদের সঙ্গে আজকের এই অধিবেশনে যোগ দিচ্ছেন। কারণ সেটি হচ্ছে যে আন্তর্জাতিক জঙ্গিবাদ নিয়ে আমরা আলোচনা করব। অধ্যাপক আমিনা মহসিন এবং অধ্যাপক ইমতিয়াজ আহমেদ দুজনই যুক্তরাষ্ট্রে এসেছেন এমন একটি কনফারেন্সে যেখানে বৈশ্বিক জঙ্গিবাদ নিয়েই মূল আলোচনা হয়েছে। এই বিষয়টি আসলে বিশ্ববাসীর কাছে এখন প্রধান আলোচ্য বিষয় সারা বিশ্বের বিভিন্ন স্থানে। তো প্রথমেই আমি সংক্ষিপ্তভাবে আলোচনা শুরু করবার জন্য অধ্যাপক ইমতিয়াজ আহমেদকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এসেছেন যুক্তরাষ্ট্রে যে বিষয়টিতে, সেটি সম্পর্কে সংক্ষিপ্ত একটু জেনে তারপরে মূল বিষয়ে আমরা আলোচনায় যাব।
ধন্যবাদ। যে কারণে আমরা এসেছি সেটা হলো USIP, ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিস, যেটা যদিও বলতে গেলে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইনস্টিটিউশন, কিন্তু খুব স্টেট ডিপার্টমেন্টের সাথে কাজ করেন, তারা সরকারের সাথে কাজ করেন। তারা একটা রিজলভ নামে একটা ইউনিট খুলেছেন, মূলত ভায়োলেন্ট এক্সট্রিমিজম উপরে, জঙ্গিবাদের উপর গবেষণা এবং জানার বিষয়টা। এবং সেটা শুধু যে বাংলাদেশে তা না, সেটা আফ্রিকা উপরেও কাজ করছেন তারা, এমনকি মিডল ইস্ট নিয়ে কাজ করছেন, পুরো পৃথিবী বিভিন্ন জায়গায়। বাংলাদেশ হলো একটা অংশ, সেই হিসাবে বাংলাদেশে যেই গবেষণাটা হয়েছে তাদের সেই সাথে আমরা জড়িত ছিলাম। আমরা বলতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ নামে একটা সেন্টার আছে, তারা ওই সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের সাথে একটা গবেষণা তৈরি করেছেন। সেখানে আমিনা ছিল, আমি ছিলাম, আমাদের সাথে আর এক ইয়াং সহকর্মী প্রফেসর দেলওয়ার হোসেন, এই তিনজন মিলে আমরা একটা গবেষণা করেছিলাম, যেটা যার আমাদের গবেষণার যেটা আমরা জেনেছি বা বুঝেছি সেটা আমরা শেয়ার করেছি এই ওয়াশিংটনে এসে।
আচ্ছা, অধ্যাপক আমিনা মহসিন, আপনার কাছে জানতে চাচ্ছি এই অনুষ্ঠানে এসে কেমন লেগেছে, এই জঙ্গিবাদ বিষয়ক যে প্রোগ্রামটিতে এসেছেন আপনারা।
ধন্যবাদ আপনাকে। দেখুন, এখানে যে জিনিসটা ছিল যে USIP তো জড়িত ছিলই, আমার কাছে খুবই ভালো লেগেছে কতগুলো কারণে। কারণ ধরুন এখানে অনেকগুলো সেশনসগুলো গেছে, সেখানে একটা সেশন ছিল বিশেষভাবে যেখানে জঙ্গিবাদের মনস্তাত্ত্বিক প্রক্রিয়া সেটা নিয়ে একটা বিরাট আলোচনা হয়েছিল। এবং সেখানে মানে ন্যারেটিভটা আমরা লক্ষ্য করেছিলাম যে সেটা যেটা এখন দেখা যাচ্ছে যে ইসলামের উপরে প্রচণ্ডভাবে একটা জোর দেওয়া হচ্ছে, সেখান থেকে সরে গিয়ে ন্যারেটিভটা অন্যভাবে দেওয়া হচ্ছিল। এবং সেই ন্যারেটিভের মধ্যে ধরেন এখানে পুরো পৃথিবী ব্যাপী যে দক্ষিণপন্থী বা আল্ট্রা রাইটিস্ট ফোর্সেস যেটা আমরা বলে থাকি বা হোয়াইট সুপ্রিমেসি বলে থাকি, বা ধরেন মায়ানমারের ইস্যুটা যদিও ওখানে একেবারে সরাসরি বলা হয়নি, বাট প্রত্যেকটা ফান্ডামেন্টালিজম নিয়েই কথা বলা হয়েছে এবং কি প্রক্রিয়ার মাধ্যমে একজন যুবক বা মানুষ কিভাবে জঙ্গিবাদের দিকে চলে যায় বা এক্সট্রিমিজমের দিকে চলে যায় সেটার উপরে খুব জোর দেওয়া হচ্ছিল। এবং আমাদের যে গবেষণার বিষয়টা ছিল যেটা আমরা সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ থেকে করেছি, সেটার টাইটেলই হলো রেডিকালাইজেশন অ্যান্ড দ্য স্টুডেন্ট কমিউনিটি। আমরা 6টা বিশ্ববিদ্যালয়ের উপরে এই কাজটা করেছি থ্রু মাইক্রো ন্যারেটিভস, তাদের জীবন কাহিনী নিয়ে। এখানে 4টা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং 2টো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এবং 6টা আমরা পুলিশ স্টেশনও ধরেছি এবং 30 জন কনস্টেবলসকে আমরা ইন্টারভিউ করেছি যে তাদের কি পারসেপশন অ্যাবাউট দ্য ইউথ এবং ছাত্ররা কীভাবে মানে ভাবছে। তো সেখানে আমাদের প্রশ্নগুলো কিন্তু আমরা কখনো তাদেরকে বলিনি, এরকম প্রশ্ন করিনি যে জঙ্গিবাদ নিয়ে কি ভাবছেন। আমাদের যেহেতু মাইক্রো ন্যারেটিভস বা তাদের জীবন কাহিনীর উপরে ছিল, গল্প শুনেছি এবং সেখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি যে এই তরুণ সমাজ কোন দিকে ধাবিত হচ্ছে।
এবার আমি আনিস আহমেদ আপনার কাছে আসছি। আপনি জঙ্গিবাদ নিয়ে একটি সিরিজ করছেন ভয়েস অফ আমেরিকা রেডিওতে, আমরা জানি। তো আপনার সাথে জঙ্গিবাদ সংশ্লিষ্ট যারা বিশ্লেষক আছেন, বিশেষজ্ঞ আছেন, তাদের কথা হয়েছে। এই যে প্রফেসর আমিনা মহসিন এবং ইমতিয়াজ আহমেদ যে বিষয়টি শেয়ার করলেন, যুবকদের কাছে সরাসরি জঙ্গিবাদের বিষয়ে জিজ্ঞেস না করে তাদের গল্প শুনে তাদের গল্প থেকে বের করে আনা যে কেন জঙ্গিবাদ, তো আপনার কি ধারণা এটা কি?
আমার মনে হয় যে এটা একটা খুব ভালো দিক যে বিষয়ে তারা গবেষণা করেছেন, কারণ সরাসরিভাবে তো প্রশ্ন করলে কেউই বলবে না যে আমি জঙ্গিবাদে বিশ্বাস করি কিংবা আমি জঙ্গিবাদী, কিন্তু তার যে জীবন আচরণ, তার যে বিশ্বাস এবং সেই বিশ্বাসকে কেন্দ্র করে যে উগ্রতা, সে তরুণী হোক কিংবা না হোক, তরুণদের নিয়ে ওনারা কাজ করেছেন,
তরুণীও ছিল,
হ্যাঁ সেটা একটা দিক। কিন্তু পাশাপাশি আরেকটা বিষয় এখানে যেটা উঠে এসছে যে জঙ্গিবাদকে কেবল একপাক্ষিকভাবে দেখলে চলবে না যে মুসলিমরাই জঙ্গি কিংবা ইসলামী জঙ্গিবাদ আছে, জঙ্গিবাদে তো নানান দিক আছে। জঙ্গিবাদ ধর্মভিত্তিক হতেই পারে, এটাও সত্যি কথা যে আইসিসের মতো সংগঠনগুলো কাজ করছে, কিন্তু পাশাপাশি আমরা অন্যরকম জঙ্গিবাদও দেখেছি। আমরা ইতিহাসে দেখেছি যে খ্রিস্টানদের মধ্যে এক ধরনের উগ্রতা ছিল, আমরা বৌদ্ধদের উগ্রতার কথা জানছি এখন, সেটা ধর্মকেন্দ্রিক। কিন্তু এই ধর্মকেন্দ্রিক উগ্রতার বাইরে আরও সহিংস উগ্রবাদ আছে, জাতি গোষ্ঠীগত। এখন আপনি যদি রোহিঙ্গাদের প্রশ্ন তোলেন, তাহলে এটাকে কি কেবলই আমরা ধর্মীয় জাতি উগ্রবাদ বলবো, নাকি একে আমরা জাতিগোষ্ঠীগত উগ্রবাদও বলবো? আল্ট্রানেশনালিজম যাকে বলা হয়, অতি জাতীয়তাবাদ, এই অতি জাতীয়তাবাদও কিন্তু এক ধরনের উগ্রবাদ।
আচ্ছা অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনার কাছে আবার আসছি। এই জঙ্গিবাদের উপর গবেষণা করতে গিয়ে আপনারা বাংলাদেশের পার্সপেক্টিভে, বিশেষ করে আমি জানতে চাচ্ছি যে সাম্প্রতিককালে বাংলাদেশ নজরে এসেছে বৈশ্বিক অঙ্গনে হলি আর্টিজানের ঘটনার পর বিশেষ করে, তো জঙ্গিবাদ বাংলাদেশে প্রকৃতপক্ষে কতটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে?
না, আমরা যদি এভিডেন্স দেখি, বড় ধরনের এভিডেন্স কিন্তু পাওয়া যায় না। আমি যদি একেবারে কোয়ান্টিফাই করতে চাই, এমনকি আমি যদি পাকিস্তান, ভারত, আফগানিস্তান এগুলো দেখি, সেই তুলনায় বাংলাদেশ বলতে গেলে একেবারে কম, কোনো সন্দেহ নেই। এমনকি ওয়ার্ল্ড টেরোরিজম যে ইন্ডেক্স আছে, সেই ওয়ার্ল্ড টেরোরিজম ইন্ডেক্সে প্রথম 20-এর মধ্যেও আমরা নেই, অথচ পাকিস্তান, আফগানিস্তান প্রথম 4-5টার মধ্যেই আছে, এমনকি ভারত অষ্টম, সেও ওই 10-এর মধ্যে আছে। আমরা কিন্তু বাংলাদেশ নেই, কিন্তু সমস্যা হয়ে গেছে যে যেহেতু নতুন এসেছে হলি আর্টিজান, বিশেষ করে আমরা এটাকে কিভাবে ট্যাকেল করব বা সামলাবো সেই এক্সপার্টাইজটা আমাদের নেই, এবং একটা ইমেজ সংকটে পড়েছে বাংলাদেশ। এর কিছুটা হয়তো আমি বলবো যে মিডিয়া, সেও এখনও সেই পরিপক্কতা পায়নি, মানে কিভাবে হ্যান্ডেল করা যায়, মানে ভারত কিভাবে হ্যান্ডেল করছে, অন্য দেশ হ্যান্ডেল করছে, সেগুলো যদি আমরা দেখি, সেই তুলনায় আমরা কিন্তু একেবারেই কাঁচা। যাতে এত বেশি আমরা এটাকে ফোকাস করছি, তো অনেকেই পৃথিবী মনে করছে বাহ বাংলাদেশেই বুঝি সব কিছু হচ্ছে, কিন্তু কোনোভাবে এভিডেন্স আমরা মানে পাই না। এখানে একটু বলে রাখি যে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ, বিশেষ করে জাতিসংঘের সহায়তায় এখন একটা ওপেন অ্যাক্সেস ডেটা তৈরি করেছে, যার নাম দিয়েছে বাংলাদেশ পিস অবজারভেটরি, এবং আপনারা সবাই সেখানে যেতে পারেন, ইটস ওপেন অ্যাক্সেস ডেটা। পুরো বাংলাদেশের ভায়োলেন্স নিয়েই ওখানে একেবারে ডেটাকাল তথ্য আছে, ইয়ে আছে, এবং রীতিমতো গত 6 মাসের তো আছেই, আমি মনে করি এই 1 মাসের মধ্যে গত 3 বছরেও আমরা পেয়ে যাব। এই এভিডেন্সের কারণে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে ইমেজ সংকটটা ছিল, সেটা হয়তো কিছুটা হয়তো কমবে ইত্যাদি, কিন্তু যেটা দেখা দরকার সেটা হলো যে জঙ্গিবাদের বিষয়টা শুধু যে বাংলাদেশে তা না, মানে আমি যেটা বারবার বলছি, এটা ব্রিটেনেও হচ্ছে, বেলজিয়ামে হচ্ছে, এমন কি বলা হয় এই আমেরিকাতেও আমরা এখন দেখতে পাচ্ছি এক ধরনের ইনটলারেন্স ইত্যাদি। যে জিনিসটা দেখা দরকার সেটা হলো যে সবার সম্মিলিতভাবে কিন্তু আমাদের এই জিনিসটা বোঝার বিষয় আছে। এই কনফারেন্স যেটা করেছে সেটা হলো যে গবেষকদেরও যেভাবে এনেছে, ঠিক একইভাবে আবার যারা নতুন, যারা ইয়াং, যারা ফোর্স, তারাও এনেছেন। আবার বিভিন্ন দেশ থেকে এসেছে, তাতে হয়েছে কি ওই যে শেয়ারিং অফ নলেজ যেটাকে আমরা বলি সেটা একটা হয়েছে। তাতে বোঝা গেল যে এটা একক কারো সম্ভব না এটা মোকাবেলা করা। এটা এত বহিমত, আনিস ভাই অলরেডি বলে মানে বলে ফেলেছেন বুদ্ধিস্ট টেরিজমের কথাটা, সেগুলো যদি আমরা দেখি জটিল থেকে জটিলতা হচ্ছে। সেই জায়গায় আমি মনে করি যে আমি মনে করি বাংলাদেশের অবস্থা অত খারাপ না, তথাপি আমাদের কাজ করে যেতে হবে যেন ওই একটা ঘটনা যেন না ঘটে।
আচ্ছা, আপনি বললেন বাংলাদেশের অবস্থা, আপনি যেহেতু গবেষণা করেছেন আপনি প্রকৃতভাবেই জানেন যে বাংলাদেশের অবস্থা অত খারাপ নয় জঙ্গিবাদ বিষয়ে, তারপরেও বিশ্বের একটা বিরূপ ধারণা আছে বিশেষ করে হলি আর্টিজানের পরে। তো এইবার কনফারেন্সে এসে তো আপনাদের বিভিন্ন দেশের এই বিষয়ক বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, অভিজ্ঞতা বিনিময় হয়েছে, আপনার কি ধারণা তাদের বাংলাদেশ সম্পর্কে কি রকম মনোভাব?
না দেখুন, বাংলাদেশে অনেকটা ফোকাসে আসার একটা বিরাট কারণ, একটা তো হোলি আর্টিসান ছিলই, সেটা সবাইকে একটা নাড়া দিয়েছে, সেটা একটা বিরাট ব্যাপার ছিল। দ্বিতীয় যে ইস্যুটা হলো, বাংলাদেশ যেহেতু একটা মুসলিম প্রধান দেশ সেটা একটা বড় কারণ আছে, এবং আমাদের গবেষণার মধ্যে দিয়েও কিন্তু এটা বের হয়ে এসেছে যে এখানে তরুণ সমাজও বলছে এবং এমনকি পুলিশও বলছে যে ব্যাপারটাকে নিয়ে, ইমতিয়াজ যেটা মেনশন করছিল যে মিডিয়ার ব্যাপারটাও আছে যে আমরা এটাকে কীভাবে সামনে আনছি, আবার এটাকে নিয়ে রাজনীতিকরণও করা হচ্ছে। সো আমাদের একটা রেকমেন্ডেশন ছিল যে এটাকে দলীয় রাজনীতি থেকে বাইরে রাখতে হবে, এবং এটা যে এটা একটা বড় একটা রাজনৈতিক সমস্যা, একটা মতবাদ মানে এখানে একটা আদর্শিক সমস্যা আছে, কিন্তু দলীয় রাজনীতি থেকে বের হয়ে এসে এটাকে আমাদের মোকাবেলা করতে হবে। দেখুন, আপনি ভারতের কথা দেখেন, সেখানে কিন্তু যেটা ইমতিয়াজ পয়েন্ট আউট করছিল, ভারত কিন্তু ইন্ডেক্সে 8 নম্বরে আছে, আমরা কিন্তু 22 নম্বরে। কিন্তু আপনি লক্ষ্য করবেন তাদের রাজনৈতিক দলগুলো কিন্তু যখন কথা বলে সেখানে তাদের একটা ঐক্যমতা আমরা দেখি। তারপরে অনলাইন রেডিকালাইজেশন তো প্রচণ্ডভাবে চলছে, সেটাকে আমরা কিভাবে কাউন্টার করব সেগুলো আমাদের দেখার ব্যাপার আছে। এইখানে এসে যে জিনিসটা আমার মনে হলো, যখন সম্মেলনটা শেষ হয়ে গেল তখন স্টেট ডিপার্টমেন্টের 2-3 জন এসে আমাদেরকেই বলছিলেন যে বাংলাদেশ যে এত জটিল আমরা এটা বুঝতে পারিনি, আমরা এটাকে খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটভাবে দেখতাম পিকচারটাকে, এখন আমরা দেখছি তোমাদের সেকুলারিজমটা, তোমাদের ধর্ম ইসলামকে তোমরা কিভাবে দেখো, তোমরা সেকুলারিজমকে কিভাবে দেখো, এবং কনজারভেটিভ মুসলিম বলতে যা বোঝাচ্ছে তার মধ্যেও যে এতগুলো ভাগ আছে, এবং এই মানে এই ইসলামের মধ্যেও যে এত সেকুলার তোমাদের ইয়েটা কালচারটা, মানে ইটস আ মোজাইক অফ কালচার্স, সেটা আমরা কখনো ধরতে পারিনি জিনিসগুলোকে। আমরা খুবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভাবে দেখেছি যে জঙ্গিবাদ বাড়ছে বিকজ ইটস আ মুসলিম মেজরিটি কান্ট্রি, এবং উই আর অ্যাট আ স্টেজ, ইনফ্যাক্ট আমি এটা এখানে বলছি যে একটা আমাদের সেশনের টাইটেল ছিল বাংলাদেশ অ্যাট দ্য ব্রিঙ্ক, যেটা আমরা জোরালোভাবে বলেছি যে এটা ইট ইজ রং, বাংলাদেশ ব্রিঙ্কে না, কাউন্টার ভায়োলেন্সে ওই জায়গাটা আমরা একেবারেই সেখানে নেই, এবং আমরা যদি কাউন্টার ন্যারেটিভসগুলো তৈরি করতে পারি আমরা ইজিলি এখান থেকে বের হয়ে আসতে পারবো।
আচ্ছা, কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম নামে 2015 সালে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের তরফ থেকে একটি উদ্যোগ শুরু হয়েছে, প্রতি বছর বোধ হয় এটা হবে, এবং সেইটার প্রেক্ষিতে পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে। আপনি বললেন যে ভারত এই ইন্ডেক্সের 8 নম্বরে, আমার ধারণা পাকিস্তান, আফগানিস্তান এগুলো আরো উপরে। তো সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস ভারত সফর করেছেন, উনি এখনো বিভিন্ন জায়গায় আছেন, আফগানিস্তান গেছেন, কাতারে যাবেন। তো এইসবের প্রেক্ষিতে এবং ভারত পাকিস্তান এবং আফগানিস্তানের বিষয়ে তিনি জোরালোভাবে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও, ওই এলাকায় জঙ্গিবাদ বিশেষ করে দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদ নিরসনে আমার মনে হয় যে জিম ম্যাটিসের এই সফরটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনাদের কি মনে হয় যে ভারতে জিম ম্যাটিসের সফর এবং সেখানকার জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের উপর কোনো প্রভাব ফেলবে কিনা, ভয় পাবে কিনা?
না, আমি মনে করি না যে জঙ্গিবাদ নিয়ে অ্যাটেনশন হয়তো এই কনফারেন্স হয়তো করেছে, কিন্তু আমেরিকা সরকারের এভিডেন্স ছাড়া তো সেও নড়বে না, সেও, এবং যেই এভিডেন্সটা আছে সেই জায়গায় আমি মনে করি যে আমাদের অবস্থা ওরকম জায়গায় যায়নি যে একেবারে আতঙ্ক সৃষ্টি করছে, যেখানে ভারতের তো একাধিক বিষয় আছে, কাশ্মীর ছাড়াও অনেক জায়গায় জঙ্গিবাদের বিষয়টা আছে, তারপরে ভারতের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক আছে, সেখানে আবার একটা জঙ্গিবাদের একটা সম্পর্ক আছে। এখানে দুটো জিনিস আমার মনে হয় দেখা দরকার। আমাদের দেশে যেই ইমেজের একটা নেগেটিভ হওয়ার কারণ হলো যে আমাদের যে পলিটিক্যাল যে ভায়োলেন্সটা বা পোলারাইজ যে পলিটিক্সটা, বড় বড় পার্টির মধ্যে যেই বলতে গেলে একেবারে না বসার যে বিষয়টা, সেটার সাথে মাঝে মাঝে ওই ভায়োলেন্স স্ট্রিমিজমকে এক করে ফেলে। তাতে হয় কি যে যখন খবর কাগজে আসে, এবার কারণ একটা ব্লেম গেম, একটা ব্লেম গেম আছে, এই পার্টি বলছে ও করছে, ও বলছে এই পড়ছে। আর আমরা তো এমনিই কথা বলি, আমরা হলো ওরাল পিপল, এমনিতেই আমরা কথা বলতে ভালোবাসি, এটা একটা বিষয়। আর একটা হলো যখন মেথডের ব্যাপার আছে, মেথোলজি, এই জন্য আমি বলছিলাম যে আমরা যে মেথডে কাজ করি, যেটাকে মাইক্রো ন্যারেটিভস আমরা বলছি, লাইফ স্টোরিজ, আমি যদি সার্ভে করি তাহলে কিন্তু অন্য ধরনের একটা কি বলা হয় আমরা ফ্যাক্ট দেখতে পারি। কারণ কাউকে যদি বলে এখানে কি জঙ্গিবাদ আছে, সে তো বলবেই হ্যাঁ হ্যাঁ আছে কোনো, কিন্তু ওই ফ্যাক্টের সাথে রিয়েলিটির কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে যে কোনো মিল নেই। সেই জায়গায় আমি আমরা যেটা জোরালোভাবে বলছি যে এই ভায়োলেন্স স্ট্রিমিজমের ব্যাপারে তোমরা মেথডটাকে চেঞ্জ করো।
না, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে বাংলাদেশে একটা সাফল্য অন্তত লক্ষ্য করা গেছে এই হলি আর্টিজমের পরে, যে আরও যে ছোট ছোট আক্রমণের আশঙ্কা ছিল সেই আশঙ্কাগুলোর ব্যাপারে আমরা লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর ভূমিকা পালন করেছে এবং তাদেরকে ধরা সম্ভব হয়েছে। অবশ্য এটা হতে পারে, যেটা ডক্টর ইমতিয়াজও বলছেন, যে এটা হতে পারে যে বাংলাদেশের জঙ্গিবাদ ওই পর্যায়ে যায়নি যে আইন শৃঙ্খলা বাহিনীর একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কিংবা আমাদের বাইরের সহযোগিতার প্রয়োজন রয়েছে। কিন্তু এ পর্যন্ত যেটুকু আমরা দেখেছি তাতে মনে হচ্ছে যে বাংলাদেশের, আমি ওনাদের সঙ্গে একমত যে বাংলাদেশের অবস্থা খারাপ নয়। আদর্শিক কিছু দিক আছে, যেটা আমিনা মহসিন, প্রফেসর আমিনা মহসিন বলছিলেন যে আদর্শিক কিছু দিক আছে। তারপর অনেকে বলে যে সালাফি ইম্প্যাক্ট পড়ছে বাংলাদেশের, আগে যেমন একটা সুফিবাদের ব্যাপার ছিল, ধর্মটা একটা অত্যন্ত মানে ভক্তির ব্যাপার ছিল, সেখানে সেখানে অনেকখানি পরিবর্তন আসছে। আরেকটা কথা আমি চট করে বলি, যে জিম ম্যাটিসের যে ভ্রমণের কথা আপনি বললেন ভারতে, আফগানিস্তানে এবং কাতারে, এর সঙ্গে কিন্তু সরাসরি জঙ্গিবাদের সম্পর্ক নেই। মূলত পক্ষে ভারতের ভূমিকা আফগানিস্তানে কি হবে সেটা নিয়ে একটা বড় রকমের বিতর্ক।
আমি এটা উল্লেখ করেছি কারণ জিম ম্যাটিস তার একটি একবারের বক্তব্যে বলেছেন যে কোনোভাবেই জঙ্গিবাদী জিরো টলারেন্স, যেটি বলা হয়ে থাকে,
সেটা তো আমেরিকার নীতিই হচ্ছে জিরো টলারেন্স, বাংলাদেশের নীতিও জিরো টলারেন্স। কিন্তু যে কথাটার উপর জোর দেওয়ার চেষ্টা করছেন জিম ম্যাটিস, সেটা হচ্ছে আফগানিস্তানে ভারতের ভূমিকা কি হবে, সেই সূত্রে কিন্তু জঙ্গিবাদের
কথাটা এসেছে। রাইট, আচ্ছা, আরেকটি বিষয়, আপনারা যেহেতু গবেষণা করেছেন বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে, আমি আপনার কাছে জানতে চাচ্ছি বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গিবাদী যে সংগঠনগুলো, আইএস, আল কায়দা, বোকো হারাম, এগুলো বাদে বাংলাদেশের যে হোমগ্রোন যে জঙ্গিবাদী সংগঠনগুলো, এগুলোর কার অ্যাক্টিভিটিস কতটা স্ট্রং এবং সেগুলো ট্যাকেল করার ক্ষেত্রে বাংলাদেশ কী করছে?
ধন্যবাদ আপনাকে। দেখুন, অ্যাকচুয়ালি না, এই যে হোম গ্রোন টেরোরিজম এবং মানে বাইরের লিঙ্কেজ, এগুলো না কথা মানে মানে এটা শুধু আমাদের গবেষণার ব্যাপার না, আমরা তো এমনিও লিটারেচারগুলো আমরা ইয়ে করছি। মানে জঙ্গিবাদটা তো এখনকার জঙ্গিবাদের সাথে, ধরুন আগে যে জঙ্গিবাদটা ছিল সেটার কিন্তু একটা মৌলিক পার্থক্য আছে। এই ডিজিটালাইজেশনের ফলে এবং টেকনোলজির ফলে কিন্তু এখন কোনোটাই আপনি হোম গ্রোনও বলতে পারেন না, আবার আপনি এটাও বলতে পারেন না যে গ্লোবাল। কারণ এগুলো ধরেন আমি আমার ঘরে বসে, আমার পড়ার ঘরে বসে আমি আমার স্মার্টফোন দিয়ে বা আমি আমার কম্পিউটার দিয়ে আমি আমার যোগাযোগ তৈরি করে ফেলতে পারছি এবং একজন দুজন ব্যক্তি কিন্তু যথেষ্ট, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারছি। আমাদের গবেষণা একটা খুব ইন্টারেস্টিং দিক আসছে, সেটা হলো ড্রাগ ইউজের ব্যাপারটা। এটা পুলিশও বলছে, যুবকরাও বলছে, এবং তারা বলছে যে আমাদের একাডেমিক কারিকুলাম এত বোরিং, এখানে কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং বা আমরা যে কোনো কিছু নিয়ে চিন্তাভাবনা করব সেটার কোনো অবকাশ নেই। এবং তারা বলছে আমরা যাই, আমরা পড়ি, মুখস্থ করি, আমরা বের হয়ে যাই। এবং আপনি ধরেন ওরা ড্রাগসে এগুলোর মধ্যে ওরা জড়িত হয়ে যাচ্ছে, ইনফ্যাক্ট পুলিশরা বলছে 83% অনেক জায়গায় ওরা মনে করছে যে যারা ইউথ তারা ড্রাগ অ্যাডিক্টস, এবং তারা কিন্তু খুব ইজিলি টার্গেটেড হয়ে যায় বিকজ ওরা বলছে যে দ্যাট গিভস দেম আ মিনিং ইন দেয়ার লাইফ, তাদের জীবনে তারা একটা কিছু খুঁজছে, একটা মিনিং খুঁজছে। এবং ডক্টর ইমতিয়াজ রায় গবেষণা করেছে মলদ্বীপসে, সেখানে দেখা গেছে যে একটা মানে লিঙ্কেজ ওরা খুঁজে পেয়েছে
ড্রাগ অ্যাডিক্টের সঙ্গে
জঙ্গিবাদ, কারণ
বলবেন ওনা শেষ হলে তারপর
আমি শুধু এই জায়গাটা যোগ করছি যে আমি ঠিক কারণে বলছি যে বাংলাদেশ ইজ নট এট দ্য ব্রিঙ্ক, কারণ দেখেন যখন আমরা বলছি দ্যাট তারা তাদের জীবনের একটা আদর্শ বা মিনিং খুঁজতে চাচ্ছে, একটা মূল্যবোধ চাচ্ছে, আমরা যদি কাউন্টার ন্যারেটিভের মাধ্যমে ওই মিনিংটা তাদেরকে দিয়ে দিই তাহলে কিন্তু আমরা বের হয়ে আসতে পারি।
মালদ্বীপসে আপনার ওই গবেষণাটা কি
ইউএনডিপির রিপোর্ট লিখেছিলাম আমি ওদের র্যাডিকালাইজেশন মালদ্বীপসের, তখন ওই গবেষণার সময় দেখা গেছে মালদ্বীপস মজার একটা দেশ, 100% মুসলিম পপুলেশন, কিন্তু সংখ্যা হিসেবে পার্সেন্টেজ হিসেবে দেখা গেছে যে তুনিশিয়ার পরেই মালদ্বীপ থেকে কিন্তু বেশিরভাগ গেছে আইসিএস আর আল কায়দাতে ইন টার্মস অফ পার্সেন্টেজ অফ পপুলেশন। পপুলেশন তো বেশি না, 3 লাখ না 4 লাখ পপুলেশন, বিরাট সংখ্যা গেছে। এবং 100% শুধু না, অলমোস্ট 100% কিন্তু 90% লিটারেসিও ভেরি হাই কিন্তু মালদ্বীপসে।
কোন বয়স
এরা সব ইয়াং, এর কিন্তু কিন্তু মেজরিটি যেই 20-35 যে এইজ গ্রুপের এরাই হলো ম্যাক্স। এবং দেখা গেছে যে বাল্ক অফ দেম হলো ফর্মার ড্রাগি, হ্যাঁ, কারণ যেহেতু অনেকটা হয়েছে যে তারা ভালনারেবল ছিল পপুলেশন এবং খুব তাড়াতাড়ি রিক্রুট হতে পেরেছে, কারণ যারা রিক্রুট করতে চেয়েছে তারা একটা স্বপ্ন দেখিয়েছে যে এটা হলে তোমার স্যালভেশন হবে, এটা হলে তোমার যা কিছু পাপ টপ করেছো এগুলো সব চলে যাবে, সেও তো খুঁজছে। তো ওই জন্য একটা ড্রাগসের সাথে টেরোরিজমের সম্পর্কটা এটা আন্তর্জাতিকভাবে অতখানি এখানেও কিন্তু ওইভাবে চিন্তা করেনি। তো এটা যখন বলা হলো তখন তারাও এটা নিয়ে বেশ অনেক কিছুই বলো যে কেন এদেরও তো একটা ড্রাগস নিয়ে এদেশেও একটা সমস্যা আছে, অনেকেই জানে। তো সেই হিসাবে ড্রাগসের সাথে যে টেরোরিজমের একটা সম্পর্ক হতে পারে সেটা কিন্তু একটা একটা ইন্টারেস্টিং বিষয়।
এবং ওদেরকে এটা করা হয়েছে সবই ইন্টারনেটের মাধ্যমে ম্যাক্সিমাম,
হ্যাঁ ইন্টারনেটের মাধ্যমেই, হ্যাঁ হ্যাঁ ইন্টারনেট তা তো বটেই, কানেকশন তো গুলো। এটা রবীন্দ্রনাথের একটা বই অনেকেই কি বলা হয় কিছুটা মূল্য দিয়েছে আবার কিছুটা মূল্য দেয়নি, সেটা রবীন্দ্রনাথের ঘরে বাইরে একটা বই লিখেছিলেন হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। তিনি বহু আগে গ্লোবালাইজেশনের বহু আগেই বলেছিলেন এই ঘর আর বাইরের মধ্যে কিন্তু একটা সাংঘাতিক একটা ডায়ালেকটিক সম্পর্ক আছে। এইটাই আমরা কিন্তু বিশ্বায়নের যুগে দেখলাম যে ঘর আর বাইর এটার মধ্যে একটা এটা একটা ইন্টারেস্টিং সম্পর্ক, কিন্তু এটা রবীন্দ্রনাথ বহু আগে কিন্তু বুঝতে পেরেছিলেন। এবং উনি কিন্তু জাতীয়তাবাদ ওটা কিন্তু মূলত একটা অ্যান্টি ন্যাশনালিজম একটা বই কিন্তু, মানে ন্যাশনালিজমকে আক্রমণ করে বইটা লিখেছিলেন। সেই জায়গায় আমাদের আমরা যেটা দেখছি যে বিশ্বায়নের যুগে যেই টেকনোলজি আমার পকেটে এখন আছে সেই টেকনোলজি আমি আর বলতে পারি না যে ও নেত্রকোণার, ও যখন নেত্রকোণার ও একই সাথে কিন্তু ক্যালিফোর্নিয়ারও হতে পারে, এই জিনিসটা আমার খেয়াল রাখা। দ্বিতীয় যে জিনিসটা খেয়াল রাখা দরকার সেটা হলো যে আইসিএস বা আল কায়দা যত সহজে এবং যত ভালোভাবে এই টেকনোলজিকে ব্যবহার করেছে সরকার বা আমরা সেভাবে করতে পারিনি একেবারে। মজার ব্যাপার, ওরা যত ওরা কিন্তু অলরেডি একটা ভার্চুয়াল ইউনিভার্সিটি খুলে বসেছে, যে ভার্চুয়াল ইউনিভার্সিটির মধ্যে ওদের জ্ঞান একেবারে মালয়েশিয়া বসে পাচ্ছে, ফিলিপিন্সও পাচ্ছে, বেলজিয়ামে পাচ্ছে, কায়রোতে পাচ্ছে। এই যে একটা ভার্চুয়াল ইউনিভার্সিটি তারা তৈরি করেছে আমরা কিন্তু ওর আশেপাশেও নেই, যার জন্য আমি বারবার বলছি যে এই যে কাউন্টার ডিসকোর্স যেটা আমরা বলছি, আমি যদি একটা ভার্চুয়াল ইউনিভার্সিটি না খুলি আমার ক্লাসরুম যদি আমি চেঞ্জ না করতে পারি তাহলে কিন্তু হবে না। ওরা কিন্তু ক্লাসরুম চেঞ্জ করে ফেলেছে, ওদের ক্লাসরুম কিন্তু ওই ফিজিক্যাল 4 দেয়ালের মধ্যে একেবারে লিমিট, কিন্তু আমরা এখনো কিন্তু ওই 4 দেয়ালের ক্লাসরুমে আছি। তো ওই জায়গায় আমি বলেছিলাম যে ক্লাসরুম ওটাকে ডি ক্লাস স্পেস করতে হবে, ক্লাস ক্লাসের সাথে আবার ক্লাস শ্রেণী একটা জড়িত কিন্তু, তো ওই ক্লাস কিন্তু ডি ক্লাস করতে হবে। তো ওই জায়গায় আমি যদি না যাই তাহলে আর একটা জিনিস গান্ধী বহু আগে বলে গিয়েছিলেন, একটা মজার সম্পর্ক, তিনি বলেছিলেন যে যারা রাজনীতি আর ধর্মকে আলাদা করে তারা না বুঝে রাজনীতি না বুঝে ধর্ম। ওটাকে তো ইন্টারেস্টিং, কারণ আমরা যে সেন্সে ধর্মটা বলি রিলিজিয়ান যেভাবে ব্যাখ্যা করা হয় এক না, মানে ধর্ম শব্দ এটিমোলজিক্যালি ধর্ম আর এটিমোলজিক্যালি রিলিজিয়ান কিন্তু এক না, মানে ধর্ম ধর যোগ মা, মানে একটা
মা শিশুকে যেভাবে নার্চার করে সেটার সাথে ধর্মের লিঙ্কেজ। রিলিজিয়ান কিন্তু না, রিলিজিয়ান হলো টু ইউনাইট, টু বাইন্ড, মানে এক করা। ধর্ম কিন্তু তা না। এই জায়গায় আমরা ওই যার জন্য ওই সেকুলারিজম শব্দটা খুব খুব ঝামেলা পড়ে যায়, যখন আমরা বলি ধর্ম নিরপেক্ষতা, যখন বলি তখন আরে আমি আমার ধর্ম থেকে আমি নিরপেক্ষ কাম করে হব। কিন্তু আমি যদি ওই শব্দটাকে বলি সাম্প্রদায়িকতা, যে আমি অসাম্প্রদায়িক হব, তাহলে কিন্তু 100% মুসলিমই বলবে আমি কিন্তু অসাম্প্রদায়িক। কিন্তু যদি বলি ধর্ম নিরপেক্ষতা, সে কিন্তু আর বলবে না, তখন দেখা যাবে যে 40-30% চলে আসবে। এই যে বিষয়গুলো কিন্তু আমরা আসলে খেয়াল করি না, যার জন্য আমি মনে করি যে যত বেশি গবেষণা হবে, যত বেশি নিয়ে চর্চা হবে, এবার এই গবেষণাটা একটা দেশের মধ্যে না, সেই হিসাবে আমি মনে করি যে সেন্টার ফর জেনারেল স্টাডি যেহেতু এই ওপেন অ্যাক্সেস ডেটার মাধ্যমে, এবার আমি সবাইকে আমন্ত্রণ জানাবো, তারা যেন এই বাংলাদেশ পিস অবজারভেটরির মধ্যে যেন ঢুকে এবং তারা নিজেরা যদি গবেষণা করতে চান, বিশেষ করে ভায়োলেন্সের উপরে, এটা একটা সহজ সহজ একটা বিষয়।
না, আমার কাছে খুব ভালো লাগলো, খুব চমৎকারভাবে ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং ডক্টর আমিনা মহসিনও ব্যাপারটা বলেছেন। আসলে আমিনা মহসিন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উত্থাপন করেছিলেন যে তরুণদের সামনে এক ধরনের আদর্শিক জগৎ থাকে, এক ধরনের স্বপ্ন থাকে। এখন সেই স্বপ্ন কখনো আমরা দেখেছি মার্ক্সবাদ লেনিনবাদের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, সেই স্বপ্ন এক সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে, বাঙালি জাতীয়তাবোধের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে, সেই স্বপ্নকে এখন সেই স্বপ্ন হয়তো ধর্মকেন্দ্রিক হয়ে উঠেছে। এর উদ্দেশ্য যে ঠিক মানুষ খুন করা তাও নয়, একটা আদর্শ পৃথিবী গড়ে তোলার এক ধরনের স্বপ্ন। কিন্তু সেই আদর্শ পৃথিবী গঠন করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি যে যেটা প্রফেসর ইমতিয়াজ আহমেদ বলছিলেন, যে তখন দেখা গেল যে না, আমি হয়তো বেহেস্তে যাব এই কাজগুলো করতে, তখন এটার একটা ডিস্টর্শন শুরু হয়ে যায় এবং খুব ওভার সিম্পলিফাইড ওয়েতে অতি সরলকৃতভাবে এর ব্যাখ্যা দেওয়া হয়। তো এ থেকে বেরিয়ে আসার যে পদ্ধতির কথা ওনারা বললেন, যে কাউন্টার ন্যারেটিভ, কাউন্টার ডিসকোর্স, যেভাবে এটাকে ব্যাখ্যা করা যাক না কেন, বিষয়টাকে বোঝাতে হবে। এবং আমি সম্পূর্ণভাবে একমত যে যারা বিশ্বাস করছেন মানবতা বোধে এবং অসাম্প্রদায়িকতায়, তাদের উচিত হবে যে এই ব্যাখ্যার যে স্পেসটা সেটাকে বাড়িয়ে তোলা, চার দেয়ালের মধ্যে না করে টেলিভিশন রেডিওর এরকম আলোচনা ছাড়াও আরও অনেক জায়গায় এটা ছড়িয়ে দিতে হবে, যে সুযোগটা সন্ত্রাসীরা কিংবা উগ্রবাদীরা নিচ্ছে।
আচ্ছা, আমি আর একটি বিষয়, আপনি বললেন যে রাজনীতি এবং ধর্মের মধ্যে জঙ্গিবাদ ঘুরপাক খাচ্ছে। আসলেই ধর্মের ভিতরে যদি আরও স্পেসিফাই করি, দেখা যায় যে জঙ্গিবাদ ইসলামের, মানে মুসলিম বললেই জঙ্গিবাদ শব্দটা মাথায় চলে আসে অটোমেটিক মানুষের, এরকম একটা ব্যাপার ঘটে গেছে। আপনাদের কনফারেন্সে শুধু মুসলিম ছাড়া, ইসলাম ছাড়া, জঙ্গিবাদ অন্যান্য ধর্মের ভিতরে গড়ে উঠেছে কিনা, এরকম কিছু আলোচনা বা অভিজ্ঞতা বিনিময় হয়েছে কিনা?
তো অভিজ্ঞতা মানে ধরেন, যেহেতু ফোকাসটা ছিল বেশিটা মানে মিডল ইস্ট, আফ্রিকা, বাংলাদেশ তো মেজর এখানে একেবারেই এরিয়া অফ ফোকাস ছিল, কিন্তু এর বাইরে কিন্তু অনেকগুলো প্লেনারিজ হয়েছে, সেখানে কিন্তু সেই আলোচনাগুলো এসেছে। রোহিঙ্গাটা সরাসরি আসেনি, বুদ্ধিস্ট ফান্ডামেন্টালিজম সেভাবে এসেছে, এবং আসলে সে ধরনের সময়েরও একটা ব্যাপার ছিল, সময়ের ম্যানেজমেন্ট, তারপরে আফ্রিকাতে যা হচ্ছে এগুলো সব কিছু নিয়ে এসেছে। তো শুধু যে এটা ইসলাম কেন্দ্রিক যে বা যেটা মুসলিম বিশ্বকে নিয়ে ইয়ে করছে, সেখান থেকে আমি সেই কথাটাই বলছিলাম যে এক ধরনের একটা শিফট আমরা লক্ষ্য করছিলাম গতকাল, এবং সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমার মনে হয়েছে আমাদের একটা বড় সফলতার জায়গা ছিল, যে আমরা বারবার এই জায়গাটা এমফেসাইজ করেছি যে এটা শুধু মুসলিম কেন্দ্রিক না, এবং এটা যে বিভিন্ন কারণ আছে সেগুলোকে কিন্তু আমরা সামনে আনতে পেরেছি, এবং বাংলাদেশ অন দ্য ব্রিঙ্ক যে টাইটেলটা দেওয়া হয়েছিল সেটাকে আমরা খণ্ডন করতে পেরেছি, যে বাংলাদেশে তোমরা সাফল্যগুলো দেখো, টেরোরিজম ইন্ডেক্সে আমরা কোথায় আছি, আমরা SDG-তে কোথায় আছি, আমরা RMG-তে কোথায় আছি, আমাদের নারী ক্ষমতায়নের ব্যাপারগুলো দেখো, আমরা এখনও পয়লা বৈশাখ করি ডিসপাইট অল দ্য কন্টেনশনস অ্যান্ড কন্ট্রোভার্সিস, এই সমস্ত কিছু নিয়ে আমরা এগিয়ে যেতে পারছি। সুতরাং যে আমরা একেবারে ভায়োলেন্ট এক্সট্রিমিজমের একদম ব্রিঙ্কে এসে গেছি, সেটা মানে বলাটা কোনোভাবে ইয়ে না। আমি একটা জায়গায় আসতে চাচ্ছি, যেটা আপনি অনলাইন রেডিকালাইজেশন নিয়ে আমরা বলছিলাম, এটা আমরা দেখতে একটা মাইগ্রেন্ট পপুলেশনদের মধ্যে ডায়াসপোরার কিন্তু একটা সম্পর্ক আছে, যেটা আমরা বলার চেষ্টা করেছি যে মাইগ্রেন্ট পপুলেশনদেরকে আমাদেরকে স্টাডি করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন রেডিকালাইজেশনের একটা বড় জায়গা হলো, বিশেষ করে সিঙ্গাপুরে এবং মালয়েশিয়াতে আমাদের যে পপুলেশনরা যাচ্ছে, যারা মাইগ্রেন্ট পপুলেশন, তারা কিন্তু ওইটার দ্বারা বেশ আক্রান্ত হচ্ছে। এবং সেই জায়গাটাতে ওরা কিন্তু বসে ওই ইউটিউবগুলো দেখে, ব্লগসগুলো দেখে, পড়ে, কারণ ওরা দেখেন যে ইমতিয়াজ যেটা বলছিল ঘরে বাইরে, ওরা কিন্তু ঘরের থেকে বাইরে, ওইসব জায়গায় কিন্তু তারা খুব ডিসপোজেসড, একটা ডিসপ্লেসড এবং একটা ঘেটোয়াইজড অবস্থায় আছে। আমি যে কথাটা বললাম, ইমতিয়াজও বলার চেষ্টা করলো যে আমাদের আমাদের মিডিয়ারও একটা প্রবলেম আছে, কারণ আমি প্রায় দেখি বাংলাদেশে আমাদের প্রশ্ন করা হয় তাহলে কি আমরা ইমেজ, যে বাংলাদেশের ইমেজের কি হবে, এবং আমরা সবসময় এটা বলার চেষ্টা করি যে বাংলাদেশের ইমেজের কেন প্রবলেম হবে, এটা তো বিশ্বায়ন, একটা বিশ্বায়নের সমস্যা। মানে উই অলসো হ্যাভ টু নো দ্যাট হাউ টু গিভ ইট ব্যাক টু দ্যাম। তো এখানে তো এটা সিঙ্গাপুর সরকারকে চিন্তা করতে হবে যে যে মাইগ্রেন্ট লেবারটি গেছে তাকে কি সে সেই ধরনের পরিবেশ তৈরি করে দিয়েছে। সেই জিনিসগুলো সেখান থেকেই কিন্তু আমরা দেখছি যে ওই যে আমরা আমরা কিন্তু লক্ষ্য করছি সিঙ্গাপুরে কিন্তু বলা হচ্ছে যে অনলাইন রেডিকালাইজেশন হচ্ছে। এবং ইমতিয়াজ যে বাংলাদেশ পিস অবজারভেটরির কথা বলে, ওটা দ্বিতীয় যে সংখ্যা সেটা কিন্তু সাইবার সাইবার টেরোরিজমের উপরে গেছে, সেখানে কিন্তু এই তথ্যগুলো এসেছে
সিঙ্গাপুর মালয়েশিয়ান কিছু
না। আমার মনে হয় যে এই আলোচনাগুলো অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ঘরে বাইরে প্রসঙ্গে যে কথাটি প্রফেসর ইমতিয়াজ আহমেদ বললেন অত্যন্ত চমৎকার কথা, কারণ সেখানে আমরা উগ্র জাতীয়তাবাদের যে বিষয়টা লক্ষ্য করি, অর্থাৎ বঙ্গভঙ্গ আন্দোলন বিরোধী যে আন্দোলনটা হচ্ছিল, রবীন্দ্রনাথ 1905 সালে এই আন্দোলনে খানিকটা যুক্তও ছিলেন এবং অনেকগুলো গানও সেখানে লেখা হয়েছিল এবং আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতও সেইভাবে লেখা হয়েছিল। কিন্তু এরপরে তিনি হতাশ হয়ে পড়েন যখন দেখেন যে এই সন্দীপের মতো কিছু ভণ্ডলোকেরা আছে যারা বাইরে আন্দোলন করছে ব্রিটিশ বিরোধী কিন্তু আবার ব্রিটিশ সিগারেট খাচ্ছে। এই এই জিনিসটাই যে অতি জাতীয়তাবাদের ব্যাপারটা, এবং এইটা এই কারণে উগ্রবাদের সঙ্গে সংশ্লিষ্ট যে উগ্রবাদের মধ্যেও ঠিক মাত্রাতিরিক্ত কিছু ধর্মবিশ্বাসকে অতিক্রম করে গিয়ে যখন মাত্রাতিরিক্ত কিছু করা হয় কিংবা অতি জাতীয়তাবাদ করা হয় কিংবা জাতিগোষ্ঠীগতভাবে যদি দেখা যায় যে সেখানেও যদি মাত্রাতিরিক্তভাবে নিজের মতকে অন্যের মতের উপর জোর করে চাপিয়ে দেয়া, এবং এটার একটা বড় সলিউশন হচ্ছে, সমাধান হচ্ছে সুষ্ঠু গণতন্ত্র। যদি সুষ্ঠু গণতন্ত্র থাকে, যদিও এটা সত্যি কথা যে গণতান্ত্রিক দেশগুলোতেও এগুলো হচ্ছে, কিন্তু পাশাপাশি এটাও সত্যি কথা যে অন্যের মতকে যদি আমরা সমানভাবে প্রাধান্য দিই, নিজের মতকে বিসর্জন না দিয়ে, তাহলেই বোধহয় উগ্রবাদ থেকে মুক্তি পাওয়া যায়।
প্রফেসর ইমতিয়াজ আহমেদের কাছে আমি ওই রোহিঙ্গা বিষয়ে আরেকটি প্রশ্ন করতে চাই। বাংলাদেশে এই মুহূর্তে রোহিঙ্গার সংকট যেভাবে দেখা দিয়েছে তাতে অনেকেই মনে করছেন যে এই সংকট ক্রমে হয়তো জঙ্গিবাদের দিকে ধাবিত হতে পারে, জঙ্গিবাদীরা হয়তো এখানে ঢুকে যেতে পারে, তাদেরকে যে রেডিকালাইজ করার চেষ্টা করতে পারে, আপনি কোনো আশঙ্কা দেখেন এরকম?
না, প্রথমেই যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটা একটা জঙ্গিবাদেরই তৈরি হওয়া, স্টেট টেরোরিজমেরই তো কি বলা হয় বহিঃপ্রকাশ ঘটেছে। এই 8 লাখ যেটা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, 5 লাখ ইদানিংকালে, আর আগে আরও 3 লাখ 4 লাখ ছিল, কেউ বলছে এটা 10 লাখের মধ্যে চলে যেতে পারে। এটা মূলত মিয়ানমারের যে জঙ্গিবাদ, এবং সেখানে যেটা এই কনফারেন্সে একবার দুবার কথা উঠেছে যে বুদ্ধিস্ট টেরোরিজম বলে কোনো বিষয় আছে কি না। এখন তো মানে শুধু ইসলামিক টেরোরিজম বা খ্রিশ্চান টেরোরিজম না, এখন দেখা যাচ্ছে যে সালাফি বুদ্ধিজম বলে একটা হয়তো শব্দ চলে আসতে পারে। জিনিসটা মনে রাখতে হবে যে মিয়ানমার সরকারের সাথে, বিশেষ করে মিয়ানমার সামরিক বাহিনীর সাথে অনসান সুচির একটা লড়াই চলছে। সেই লড়াইয়ের সবচেয়ে ইজি টার্গেট হলো এই রোহিঙ্গা, এবং সেই জন্য অনসান সুচি একটা ঝামেলায় পড়েছে, না হজম করতে পারছে না ফেলতে পারছে, কারণ সে যদি রোহিঙ্গাদের পক্ষে যায় তাহলে সামরিক বাহিনী বলবে যে দেখো এমন একজনকে বসিয়েছি, তাহলে আগামী নির্বাচনে গেল তার অবস্থা। আবার যদি সামরিক বাহিনীর সাথে থাকে তাহলে আবার আন্তর্জাতিক পর্যায়ে অনসান সুচির যে দুরবস্থা সেটা আমরা অলরেডি দেখেছি, যে 40 নোবেল লরেট একবারে বলেছে যে তুমি খুবই বাজে অবস্থায় আমাদের ফেলেছ। এই জিনিসটা তো এই লড়াইয়ের, এই টেরোরিজমের অংশ কিন্তু রোহিঙ্গা, সেটা আমাকে দেখতে হবে। এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু 70 দশকে এবং 90 দশকে দুবার আমরা এটাকে ভালো হ্যান্ডেল করতে পেরেছি, এবং আমরা কখন হ্যান্ডেল করতে পেরেছিলাম, যখন বাংলাদেশের কিন্তু 7% গ্রোথ ছিল না, মনে রাখতে হবে। এবং তখন নামি দামি, এই যে এখন পৃথিবীর সবচেয়ে বড় এনজিও তো বাংলাদেশে, ব্র্যাক হলো লার্জেস্ট এনজিও ইন দ্য ওয়ার্ল্ড, তারপরে তো আমার গ্রামীণ, প্রশিকা, আশা, একাধিক নাম করা এনজিও আছে। আমি মনে করি 7% গ্রোথ যেহেতু আছে, বাংলাদেশ এবারও এটাকে হ্যান্ডেল করতে পারবে, সেই এক্সপার্টাইজ তার আছে, এবং সে অলরেডি দেখিয়েছে। কিন্তু মানে সে এমনভাবে দেখিয়েছে, বিদেশের অবাক হয়ে গেছে যে তোমরা এই 4 লাখ লোককে কিভাবে হ্যান্ডেল করতে পারছো। মানে তারা রীতিমতো, মানে এটা অন্য দেশে হলে মনে হয় এদের মানে ঘাবড়ে যেত যে কি হচ্ছে। সেই জায়গায় বাংলাদেশ এই বর্তমানে সংখ্যা হিসেবে ওয়ার্ল্ডের যে রিফিউজি পপুলেশন আছে, আমরা অলরেডি 5ম কিন্তু চলে এসেছি, 5th largest রিফিউজি আমরা হোল্ড করছি। যেহেতু এত বড় বড় এনজিও আছে এবং তারা সরকারের সাথে একেবারে খুবই গভীরভাবে তারা কাজ করছে, সেখানে আমি মনে করি যে এই 7% গ্রোথ স্ট্রেংথে আমরা এবার এটাকে ট্যাকল করতে পারবো। এবং সেটার কিছু তো আমরা প্রধানমন্ত্রী যে জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দিলেন, সেই ভাষণের মধ্যেই কিন্তু তার যে কনফিডেন্স কিন্তু ভালোভাবে প্রকাশ পেয়েছে। কিন্তু যে জিনিসটা দেখা দরকার সেটা হলো 2017-তে একটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে মিয়ানমারে, একটা জেনোসাইড হয়েছে। এটা আর্ডোগান বলছে শুধু না, এটা মাহাতির বলছে তা না, এমনকি ফরাসি প্রধানমন্ত্রীও বলছেন যে ওখানে একটা জেনোসাইড হয়েছে। তাই যদি হয়ে থাকে 2017-তে এসে মিয়ানমার সরকার এটা পার পেয়ে যাবে, সেটা যেন না হয় সেই জিনিসটা দেখা, সেই জায়গায় গুরুত্ব দেওয়া। ওরা এসেছে 8 লাখ, সেখানে জঙ্গিবাদ হবে কি না সেটা আমি মনে করি না যে মূল প্রশ্ন। আজকে মূল প্রশ্ন হওয়া উচিত মিয়ানমার মিলিটারিকে কিভাবে কাঠগড়ায় নিয়ে আসা। অলরেডি কিন্তু যেই পিপলস কোর্টটা হয়েছে কুয়ালালামপুরে, অলরেডি কিন্তু তাদের সব ই করেছে, কি বলা হয়, তারা গিলটি হয়েছে এই আপনার ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। তাই যদি হয়ে থাকে, এটা খেয়াল করা দরকার যে পুরো বিশ্ব যেখানে বলছে মিয়ানমারের, সেখানে আমি যদি আমার দৃষ্টিটাকে ফেলি এই যে 8 লাখ লোকের মধ্যে জঙ্গিবাদ হবে কিনা, আমি মনে করি যে এটা খুবই আনফর্চুনেট হবে। আমার ফোকাস হতে হবে মিয়ানমার মিলিটারিতে। তারপরে বলছি যে হ্যাঁ, ঘটনা ঘটতেই পারে, কারণ ফ্রাস্ট্রেশন হতে পারে, আবার অনেক গোষ্ঠী আছে, নেগেটিভ গোষ্ঠী আছে, সুবিধা নিতেও পারে যে এই করে আমি একটা কিছু একটা ইন্টারন্যাশনাল নিউজ। এখন তো খুবই, আমি বহু আগে বলেছিলাম ওসামা সিন্ড্রোম, ওসামা সিন্ড্রোম হলো 2-4 জন একটা ঘটনা ঘটে কিন্তু নিউজ হয়ে যায় আন্তর্জাতিক পর্যায়ে। এই ওসামা সিন্ড্রোম তো আমরা বারবার দেখছি, তাই না? তো সেই জায়গায় আমার মনে হয় যেটা আমি ফুল রেসপন্সিবিলিটি নিয়ে বলছি যে ফোকাসটা হওয়া উচিত মিয়ানমার মিলিটারির উপরে। সেই জায়গায় যদি আমি ফোকাসটা রাখি, তাহলে যেটা হবে সেটা হলো যে এবার যখন তারা ফেরত যাবে, ফেরত তাদের যেতেই হবে, এ ফেরত যখন যাবে তখন যেন তারা ফুল ডিগনিটি এবং ওই যে অধিকার, যে অধিকারটা তারা কখনো পায়নি, সেই অধিকার নিয়ে যেন তারা যায়। সেই অধিকার যখন পাবে, যেটা আনিস ভাই বলছেন, যেটাকে আমি, উনি যদিও বলছেন মোর ডেমোক্রেসি, মানে এটা হয়তো আর একটা নতুন শব্দ আনতে হবে, সোশ্যাল জাস্টিস যদি বলি, সেই সোশ্যাল জাস্টিস করতে হবে। আজকে আমেরিকারও দুরবস্থা হয়েছে, এর একটা বড় কারণ হলো ওই সোশ্যাল জাস্টিসের একটা ঝামেলা হয়েছে, আমি মনে করি বিশ্বায়নের কারণে, সেই কারণে হয়তো একাধিক ব্যক্তি চলে এসেছে ক্ষমতায়। এই সোশ্যাল জাস্টিসটা যদি আমি সামনে রাখি, তাহলে আমি মনে করি না যে এই 8 লাখ এসে একটা ঝামেলা তৈরি করবে।
আচ্ছা অধ্যাপক আমিনুল মহসিনের কাছে আমার মনে হয় শেষ করবো আমরা, আর অল্প সময় আছে। আপনাদের এবারকার যুক্তরাষ্ট্রের এই জঙ্গিবাদ বিরোধী সম্মেলনের পরিপ্রেক্ষিতে জঙ্গিবাদ নিরসনে বিশ্ব কি করতে পারে, আপনার পরামর্শ কি?
না দেখুন, এখানে তো অনেকগুলো জিনিস আছে। আপনি ডক্টর ইমতিয়াজকে যে প্রশ্ন করেছিলেন, আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে বাংলাদেশ এমন একটা জায়গা আছে যেখানে একদিকে কিন্তু আমরা শুধু বুদ্ধিস্ট ফান্ডামেন্টালিজম দেখছি তা না, আরেকদিকে কিন্তু হিন্দু ফান্ডামেন্টালিজমেরও আবির্ভাব হচ্ছে। সো আমার মনে হয় একটা বড় জায়গা হলো জাতীয়তাবাদের যে উগ্রতা, সেগুলোকে কিন্তু আমাদেরকে খণ্ডন করতে হবে, এবং আমরা যে কিভাবে একটা রাষ্ট্রকে দেখতে চাই, একটা রাষ্ট্রের যে, এবং আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, যেহেতু সময় কম আমি সরাসরি বলবো যে রাষ্ট্রের যে একটা রাষ্ট্রিক যে চরিত্র সেটাতে একটা মানবিক চরিত্র, যে মানবীয় দিক আছে সেটাকে বের করে আনতে হবে। এখানে আমাকে দেখতে হবে নারীকে সামনে আনতে হবে, শিশুকে সামনে আনতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করতে চাচ্ছি। দেখুন, আমরা এর আগে একটা স্যান্ডিয়াগোতে এটারই একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম। একজন অর্থনীতিবিদ হঠাৎ করে উনি ওনার বক্তৃতার মধ্যে বললেন যে কনফ্লিক্ট কিন্তু লিমিটেড থাকে, এই ধরনের ওয়ারেন্ট। আমি তখন প্রশ্ন করলাম কিভাবে কনফ্লিক্ট লিমিটেড হতে পারে, এটা তো র্যামিফিকেশনস অনেক ধরনের হয়। তখন উনি আমাকে বলছেন হ্যাঁ হয়, কিন্তু আমরা অর্থনীতি দিয়ে যদি বিশ্লেষণ করি, ধরো একটা পরিবারে 10টা বাচ্চা আছে, 2টা বাচ্চা যদি মারা গেল এটা সাইকোলজিক্যালি ডিভাস্টেটিং হতে পারে, কিন্তু বাকি 8 বাচ্চা তো ভালো খাবার পাবে, তাদের টাকা পয়সা থাকবে। তখন আমি ওনার দিকে তাকায় বললাম যে অর্থনীতি দিয়ে তাহলে আমরা কখনোই সমাধান করতে পারবো না। এখানে আমাদেরকে আমাদের সেই ওই মনস্তাত্ত্বিক জায়গাগুলো আসতে হবে, এবং যেটা ইমতিয়াজ বলছিল সোশ্যাল জাস্টিস, জোসেফ স্টিগলিটজ বলেছে ডিসকন্টেন্টস অফ গ্লোবালাইজেশন, মানে সেই সমস্ত জায়গাগুলোকে নিয়ে একটা ন্যায় বিচারের জায়গায় আমাদেরকে আনতে হবে। এবং রাষ্ট্রের যে একটা স্টেট একটা টেরোরিজম আছে, আমাদের যে আমাদের গবেষণার মধ্যেও কিন্তু এসেছে যে স্টেট ভায়োলেন্সে এবং ভায়োলেন্স এগেনস্ট ওয়েমেনের সাথে কিন্তু এক ধরনের সম্পর্ক আছে ভায়োলেন্ট এক্সট্রিমিজমে। কারণ আপনি একটা পরিবেশ তৈরি করে দেন, একটা কালচার তৈরি করে দেন যেখানে আপনি সন্ত্রাস বলেন বা আপনি ভায়োলেন্সকে স্বাভাবিক ভাবে গ্রহণ করতে শিখে যান, সেই আপনার স্পেসটা তৈরি হয়ে যায়। সো আমার মনে হয় একটা আমরা একটা মানবিক রাষ্ট্র, মানবীয় রাষ্ট্রের দিকে তাকাতে পারি।
ধন্যবাদ আনিস আহমেদ।
না, এই কথাটাই সবচেয়ে বড় কথা, যে মানবতাবোধের যে বিষয়টি, যে মানবতাবোধকে সবার উঁচুতে স্থান দিতে হবে, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে। এবং উগ্রবাদের যে নানান দিকগুলো আমরা দেখলাম, সেই প্রত্যেকটি দিকে গেলেই বটম লাইন হচ্ছে যে সেখানে মানবিক মূল্যবোধের অভাব রয়েছে। এই মানবিক মূল্যবোধ যদি আমরা চালু করতে পারি, কেবলমাত্র বক্তব্যের মাধ্যমে নয়, বরঞ্চ সব রকমের মিডিয়া ব্যবহার করে, ইলেকট্রনিক মিডিয়া সহ সব রকমের মিডিয়া ব্যবহার করে, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমরা উগ্রবাদ দমন করতে পেরেছি।
ধন্যবাদ আনিস আহমেদ, ধন্যবাদ অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক আমেনা মহসিন। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনলেন আজকের আলোচনার মূল প্রসঙ্গই ছিল জঙ্গিবাদ নিরসনে আমরা কি করতে পারি, মানবিকতাকেই সব কিছুর ঊর্ধ্বে আমরা যদি স্থান দিতে পারি, তাহলেই আমার মনে হয় পৃথিবী থেকে এই জঙ্গিবাদ নামক বিপদ এটি থেকে মুক্ত হতে পারবো আমরা। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।